বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব এবং কণ্ঠ রুদ্ধ হয়ে আহত হয়ে উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া, আর যা কোনো বেদী মূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়, এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। আজ শনিবার 26 ডিসেম্বর, 11 পৌষ এবং ফেরসি 6 দেই। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে আমাদের লাইভ স্টুডিও থেকে সরাসরি বিশ্ব সংবাদ। এরপর দৃষ্টিপাতের প্রথমে শুনবেন, মার্কিন ডলারের উপর নির্ভরশীলতা কাটিয়ে উঠতে রুশ পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্ব আরোপ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং বাংলাদেশের রাজধানী ঢাকায় সম্প্রতি ধর্ষণ ও হত্যার ঘটনায় মামলার সংখ্যা বেড়েছে, এ সম্পর্কে ঢাকা থেকে আব্দুর রহমান খানের প্রতিবেদন। এরপর রয়েছে সাপ্তাহিক অনুষ্ঠান ইরান ভ্রমণ, তারপর কথাবার্তা এবং প্রান্তিক আয়োজনে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস, সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, মার্কিন নিষেধাজ্ঞা অকার্যকর করার চেষ্টা করছে ইরান সরকার, জানিয়েছেন প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি। মরক্কোর রাজাকে ইসরায়েল সফরের আমন্ত্রণ জানিয়েছেন নেতানিয়াহু, হামাস বলছে এ সম্পর্ক বেদনাদায়ক। নির্বাচন নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে আগ্রহ নেই, সরকারের পদত্যাগ চায় বলেছেন মির্জা ফখরুল। এবং নির্বাচনে বিজেপি মুসলমানদের টিকিট দেয় না কিন্তু সরকার পতনে ব্যবহার করে, রাজস্থানের মুখ্যমন্ত্রীর মন্তব্য। শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, তেহরানের উপর আমেরিকা যে অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা আরোপ করেছে তা অকার্যকর করার চেষ্টা করছে তার সরকার। একই সঙ্গে ওষুধসহ যে সমস্ত জরুরি পণ্য আমদানির ব্যাপারে আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে তার কঠোর নিন্দা জানান প্রেসিডেন্ট রুহানি। প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় গঠিত ন্যাশনাল টাস্ক ফোর্সের এক বৈঠকে তিনি আজ এসব কথা বলেন। এর কয়েকদিন আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই মার্কিন নিষেধাজ্ঞা অকার্যকর করার জন্য ইরানি জনগণ এবং সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছিলেন। প্রেসিডেন্ট রুহানি বলেন, সর্বোচ্চ নেতা মার্কিন নিষেধাজ্ঞা অকার্যকর করে দেওয়ার আহ্বান জানিয়েছেন, আমরা সেই প্রচেষ্টা শুধু ঘণ্টা ভিত্তিক চালাচ্ছি না, বরং প্রতি মুহূর্তে সেই প্রচেষ্টা চলছে। আজকের বৈঠকে প্রেসিডেন্ট রুহানি আরও বলেন, ইরান অভ্যন্তরীণভাবে করোনা ভাইরাস মোকাবেলার জন্য ভ্যাকসিন তৈরির চেষ্টা করছে, একই সঙ্গে বৈদেশিক একটি ভ্যাকসিন কেনার চেষ্টা চালাচ্ছে। প্রেসিডেন্ট রুহানি জোর দিয়ে বলেন, তার দেশের জনগণের উপর কোনোভাবেই কোন দেশের অবিশ্বস্ত ভ্যাকসিনের পরীক্ষা চালাতে দেয়া হবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতার শেষ পর্যায়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করবেন না। আমেরিকার খ্যাতিমান সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক ডন ডেভার ইরানের প্রেস টিভিকে দেয় এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন। তিনি বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ মানেই রাশিয়ার সঙ্গে যুদ্ধ, এবং ট্রাম্প রাশিয়ার সঙ্গে যুদ্ধ চান না। যদি এখন সিআইএ কিংবা পেন্টাগন ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করে, তাহলে তার দায় দায়িত্ব ট্রাম্পের কাঁধেই পড়বে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বৃহস্পতিবার ট্রাম্পের পক্ষ থেকে যে কোনো ধরনের সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সম্ভাব্য এমন পদক্ষেপের জন্য ডোনাল্ড ট্রাম্পকে দায়ী থাকতে হবে। ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসে কয়েকটি রকেট হামলার পর প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে দায়ী করে টুইটারে পোস্ট দেন। এরপর ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ ওই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়েব এরদোগান বলেছেন, ফিলিস্তিন ইস্যুতে ইহুদিবাদী ইসরায়েল যে নীতি অনুসরণ করছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, ইসরায়েলের নীতি তেল আবিব এবং আঙ্কারার মধ্যকার সম্পর্ক উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। শুক্রবার ইস্তাম্বুলে জুমার নামাজের পর সাংবাদিকদের এসব কথা বলেন এরদোগান। তুর্কি প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিন বিষয়ক নীতি হচ্ছে আমাদের রেড লাইন। ইসরায়েল এখন ফিলিস্তিন বিষয়ে যে নীতি অনুসরণ করছে তা আমাদের পক্ষে গ্রহণ করা অসম্ভব। তাদের নির্মম কাজগুলো অগ্রহণযোগ্য। এরদোগান বলেন, ইসরায়েলের শীর্ষ পর্যায়ের কিছু ব্যক্তির সঙ্গে তুরস্কের ইস্যু রয়েছে। যদি তুরস্ক নিয়ে তাদের কোনো ইস্যু না থাকত, তাহলে আমাদের সম্পর্ক অন্যরকম হতো। এরপরই এরদোগান বলেন, আমরা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ভালো করতে চাই। চলতি মাসের প্রথম দিকে ইসরায়েলে নতুন রাষ্ট্রদূত নিয়োগের ঘোষণা দিয়েছে তুরস্ক। 2018 সালে তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেম শহরে স্থানান্তর করার প্রতিবাদে তুর্কি প্রেসিডেন্ট ইসরায়েল থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করেন। মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদের সঙ্গে ফোনে আলাপ করেছেন দখলদার ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওই টেলিফোন কলে তিনি মরক্কোর রাজাকে তেল আবিব সফরের আমন্ত্রণ জানান। মার্কিন মধ্যস্থতায় মরক্কোর সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা হওয়ার পর নেতানিয়াহু এই আমন্ত্রণ জানালেন। সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া এগিয়ে নিতে দুপক্ষ সংলাপ এবং যোগাযোগ অব্যাহত রাখার ব্যাপারে সম্মত হয়েছে। নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, মরক্কোর রাজার সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রীর অত্যন্ত উষ্ণ এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে এবং তারা একে অপরকে সম্পর্ক প্রতিষ্ঠার জন্য অভিনন্দন জানিয়েছেন। এদিকে মরক্কোর রাজকীয় মন্ত্রিসভা গতকাল টেলিফোন আলাপের বিষয়টি নিশ্চিত করেছে। তবে নেতানিয়াহু রাজা ষষ্ঠ মোহাম্মদকে দাওয়াত দিয়েছেন বলে উল্লেখ করেনি। এদিকে মরক্কো ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যে সিদ্ধান্ত নিয়েছে তাকে দুর্ভাগ্যজনক এবং বেদনাদায়ক বলে মন্তব্য করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি অবরুদ্ধ গাজা শহরে শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে মন্তব্য করেছে, প্রায় দুই সপ্তাহ আগে মরক্কো ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে রাজি হয় বলে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামাসের বিবৃতিতে কুদস দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে কিছু মুসলিম দেশের মধ্যে প্রতিযোগিতা ও তড়িঘড়ি করার ভয়াবহ পরিণতির ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে। হামাসের বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনি জাতি কুদস কমিটির সভাপতির দায়িত্ব পালনকারী মরক্কোর কাছ থেকে এ ধরনের আচরণ আশা করেনি এবং এর পরিণতি ভালো হবে না। এতে আরও বলা হয়, মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপনের সুবিধাকে কাজে লাগিয়ে এখন ইহুদিবাদ ইসরায়েল বাইতুল মুকাদ্দাস ও আলাকসা মসজিদের বিরুদ্ধে আগ্রাসন জোরদার করার সুযোগ পাবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে, আর সৌদি আরবে শোনা যাচ্ছে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি বলেছে, নির্বাচন নিয়ে আজকাল দেশের মানুষের মধ্যে কোনো ধরনের আগ্রহ নেই। দলটির মহাসচিব বলেন, দেশের মানুষ আজ তাদের পদত্যাগ দাবি করছে, এর চেয়ে কলঙ্কময় অধ্যায় আর কিছু নেই। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন নিয়ে আজকাল দেশের মানুষের মধ্যে কোনো ধরনের আগ্রহ নেই। দেশের মানুষ আজ তাদের পদত্যাগ দাবি করছে, এর চেয়ে কলঙ্কময় অধ্যায় আর কিছু নেই। আজ শনিবার দুপুরে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন যে, নির্বাচন কমিশন সম্পর্কে দেশের মানুষের কোনো শ্রদ্ধা নেই, আগ্রহ নেই। প্রকাশ্যে বলা হচ্ছে তারা চুরি করছে, তারপরও লজ্জাহীন, শরমহীন, সেই নির্বাচন কমিশনার পদত্যাগ না করে সেটাকে ডিফেন্ড করছে। আসন্ন পৌর নির্বাচনে বিএনপির অংশ নেওয়া প্রসঙ্গে দলের মহাসচিব বলেন, ন্যূনতম গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করার জন্য পৌর নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। যদিও তারা ভোট চুরি করে ফলাফল নিয়ে যায়, তবুও বিএনপি নির্বাচনের মাধ্যমে জনগণের সাথে সম্পৃক্ত হবার একটি সুযোগ তৈরির চেষ্টা করছে। 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের 2 বছর পূর্তির বিষয়ে ফখরুল বলেন, দিনটিকে বিএনপি জনগণের ভোটাধিকার হত্যা দিবস হিসাবে পালন করবে। শুধু গোটা বাংলাদেশের মানুষ নয়, বিশ্বব্যাপী মানুষ জানে যে নির্বাচন 30 ডিসেম্বর হওয়ার কথা ছিল, সেটা 29 ডিসেম্বর রাতেই হয়ে গেছে। আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ভোট ডাকাতি করে নিয়ে গেছে, জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। পরিকল্পনা অনুযায়ী আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করতে এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। বিচার ব্যবস্থা, রাষ্ট্রযন্ত্র, প্রশাসন, পার্লামেন্ট সবকিছু তারা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে দেশকে পরিচালনা করছে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদের বাকি অংশে যোগ দিচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। সুযোগ সন্ধানী কিংবা অনুপ্রবেশকারী নয়, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃত্বে ত্যাগীরাই থাকবেন বলে মন্তব্য করেছেন তথ্য ও আওয়ামী লীগের তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাসান মাহমুদ। আজ দুপুরে রাজধানীর মিন্টু রোডে সরকারি বাসভবন থেকে অনলাইনে বগুড়ার দুপচাচিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে দেয়া বক্তৃতায় তিনি একথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, যারা দুঃসময়ে দল ও নেত্রীর পাশে ছিলেন তারাই নেতৃত্বে আসবেন, সুযোগ সন্ধানীদের নেতৃত্বে বসানোর কোনো সুযোগ নেই। ভারতের রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেছেন, নির্বাচনে বিজেপি মুসলিমদের টিকিট দেয় না, কিন্তু সরকার পতনের জন্য মুসলিমদের ব্যবহার করে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকার এবং বিজেপির সমালোচনা করে বলেছেন, নির্বাচনে বিজেপি মুসলিমদের টিকিট দেয় না, কিন্তু সরকার পতনের জন্য মুসলিমদের ব্যবহার করে। গতকাল শুক্রবার কংগ্রেস সিনিয়র নেতা ও রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ওই মন্তব্য করেন। তিনি বিজেপি নেতা জাফর ইসলামকে রাজস্থানের কংগ্রেস সরকারকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ করেছেন। মুখ্যমন্ত্রী অশোক গেহলট মুসলিমদের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপিকে দ্বৈত চরিত্র দেখানোর জন্য অভিযুক্ত করেছেন। তিনি বলেন, উত্তরপ্রদেশের মধ্যে 400 বেশি আসন রয়েছে, বিহারে প্রায় 250 আসন রয়েছে, বিজেপি একটি টিকিটও কোনো মুসলিমদের দেয় না। নরেন্দ্র মোদী আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে কত সুন্দর বক্তব্য দিয়েছেন, প্রধানমন্ত্রী খুব বড় হৃদয়ের উদার ব্যক্তিত্ব সমৃদ্ধ, কথা এবং কাজের মধ্যে কত বড় পার্থক্য, বিজেপি মুসলিমদের টিকিট দেয় না এবং সরকার পতনের জন্য মুসলিমদের ব্যবহার করে। কৃষি আইন সম্পর্কে কেন্দ্রীয় সরকার ও কৃষকদের মধ্যে চলমান বিবাদের কথা উল্লেখ করে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট আরও বলেন, কারও এত অসংবেদনশীল হওয়া উচিত নয়। তিনি বলেন, আমরা কৃষকদের জন্য অনেক পদক্ষেপ গ্রহণ করেছি, কেন্দ্রীয় সরকার যে 3টি আইন প্রণয়ন করেছিল তাতে আমরা কৃষকদের সুবিধার্থে সংশোধন করেছি।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ব্রিটেন ভিত্তিক একটি গবেষণার প্রতিষ্ঠান পূর্বাভাস দিয়েছে যে আগামী 2028 সালের মধ্যে আমেরিকাকে ছাড়িয়ে চীন হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক দেশ। বর্তমান বিশ্বে আমেরিকা এবং চীন হচ্ছে অর্থনীতির ক্ষেত্রে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী শক্তি। ব্রিটেনে অবস্থিত সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ বা সিআইবি তাদের বার্ষিক রিপোর্টে এই পূর্বাভাস দিয়েছে। বার্ষিক রিপোর্টে আজ প্রকাশিত হয়। এতে বলা হয়েছে 2028 সালের মধ্যে চীনের অর্থনীতির মূল্যমান আমেরিকাকে ছাড়িয়ে যাবে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাভরভ বলেছেন, মার্কিন সরকার বিশ্বের সমরাষ্ট্র নিয়ন্ত্রণের মেকানিজম ধ্বংস করে দিয়েছে। তিনি সমরাষ্ট্র নিয়ন্ত্রণের বিষয়ে অবিলম্বে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলোর জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন বলে বার্তা সংস্থা রিয়ানোভস্তি জানিয়েছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী গতকাল মস্কোয় এক বক্তব্যে বলেছেন, যেসব মেকানিজম ব্যবহার করে বিশ্বের সমরাষ্ট্র নিয়ন্ত্রণ করা হতো তা সবগুলো ধ্বংস করে ফেলেছে আমেরিকা। কাজেই এ বিষয়ে আলোচনা করার জন্য নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে জরুরি বৈঠক হওয়া প্রয়োজন। আমেরিকার ও রাশিয়ার মধ্যকার কৌশলগত পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক স্টার্ট টু বা নয়া স্টার্ট চুক্তির মেয়াদ যখন শেষ হতে যাচ্ছে, তখন ল্যাভরভ এ বক্তব্য দিলেন। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমিন হোসেন। শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, বিশ্বের অনেক দেশ মার্কিন মুদ্রা ডলারের উপর নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। এদিকে আন্তর্জাতিক অর্থব্যবস্থায় মার্কিন স্বেচ্ছাচারী নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক সমাজ ক্রমেই ঐক্যবদ্ধ হচ্ছে। এ সম্পর্কে এখন শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, শুধু মার্কিন বিরোধী দেশগুলোই নয়, একই সঙ্গে ওয়াশিংটনের মিত্র ইউরোপীয় দেশগুলোও মার্কিন মুদ্রা ডলারের উপর নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। কারণ ইউরোপও এটা উপলব্ধি করা শুরু করেছে যে ওয়াশিংটন ডলারকে অন্য দেশের উপর চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, চীন, রাশিয়া, ইরান সহ সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য অন্য দেশগুলো তাদের ব্যবসা ও পুঁজি বিনিয়োগের জন্য ডলারের উপর নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে চায়। এছাড়া ইউরো মুদ্রার অবস্থান যথেষ্ট শক্তিশালী থাকায় ইউরোপের দেশগুলো ডলারের উপর নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসার পথ খুঁজছে। পর্যবেক্ষকরা বলছেন, রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের এই বক্তব্য থেকে দুটি বাস্তবতা ফুটে উঠেছে। প্রথমত, এতে করে আন্তর্জাতিক বাণিজ্যে একক আধিপত্য ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের অন্যতম মাধ্যম হিসেবে ডলারের প্রভাব কমে আসবে। রুশ পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের দ্বিতীয় বাস্তবতা হচ্ছে, মার্কিন বিরোধী কিংবা প্রতিদ্বন্দ্বী দেশগুলোর উপর আর্থরাজনৈতিক ও বাণিজ্য ক্ষেত্রে চাপ সৃষ্টির জন্য ডলারকে অস্ত্র হিসেবে ব্যবহারের বিরুদ্ধে আন্তর্জাতিক সমাজ ক্রমেই জোরদার হচ্ছে। প্রকৃতপক্ষে মার্কিন সরকার বিশ্বের বড় বড় কোম্পানি, ব্যাংক ও আন্তর্জাতিক অর্থ ব্যবস্থাকে ডলারের উপর নির্ভরশীল করে তুলে তাদের অবৈধ স্বার্থ হাসিলের জন্য এসব সংস্থাকে অন্য দেশের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। দুই বৃহৎ শক্তি চীন ও রাশিয়া সাম্প্রতিক বছরগুলোতে নানাভাবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিষেধাজ্ঞা ও হয়রানির শিকার হয়েছে। 2018 সাল থেকে যুক্তরাষ্ট্র চীনের সাথে বাণিজ্য যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং বেজিংকে চাপে রাখার জন্য ওয়াশিংটন ডলারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। অন্যদিকে রাশিয়ার সঙ্গেও একই আচরণ করছে হোয়াইট হাউস। তাই মস্কো এটা বুঝতে পেরেছে যে কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ডলারের উপর থেকে নির্ভরশীলতা কাটিয়ে ওঠা যাবে। এছাড়া কঠোর মার্কিন নিষেধাজ্ঞার সম্মুখীন ইরান ও ভেনিজুয়েলার মতো দেশগুলোও একই রকমের চিন্তাভাবনা করছে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোগান সম্প্রতি বলেছেন, মুসলিম দেশগুলোর উচিত ডলারের উপর নির্ভরশীলতার মাত্রা কমিয়ে আনা। এ অবস্থায় রুশ পররাষ্ট্রমন্ত্রীর এ সংক্রান্ত বক্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে বিশ্লেষকরা মনে করছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের রাজধানী ঢাকায় সম্প্রতি ধর্ষণ ও হত্যার ঘটনায় মামলার ঘটনা বেড়েছে। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আব্দুর রহমান খানের প্রতিবেদন।
চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত গত 10 মাসে ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ এবং ধর্ষণের পরে হত্যার ঘটনায় রাজধানীর 50টি থানায় মামলা হয়েছে 525টি। এর মধ্যে শিশু কিশোরী ধর্ষণের মামলা প্রায় অর্ধেক। ভুক্তভোগীদের 45% শিশু কিশোরী, যাদের বয়স 3 থেকে 18 বছরের মধ্যে। শিশু ধর্ষণের বেশিরভাগ ঘটনায় আশেপাশের মানুষেরাই দায়ী। এবছর জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত থানায় রুজু হওয়া মোট 525টি মামলার মধ্যে 186টি মামলার নথি পর্যালোচনা করে ঢাকার একটি বহুল প্রচারিত দৈনিক আজ এসব তথ্য প্রকাশ করেছে। জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ধর্ষণ মামলার তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, মার্চের শেষ সপ্তাহ থেকে রাজধানীতে ধর্ষণের ঘটনা কমে আসে। করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় গত 26 মার্চ থেকে 30 মে পর্যন্ত দেশে সাধারণ ছুটি ছিল। এ সময় রাজধানীতে 50 থানায় ধর্ষণের মামলা হয়েছে 34টি। তবে ছুটি শেষে মামলার সংখ্যা বেড়ে যায়। জুন মাসে মামলা হয়েছে 64টি, আর গত অক্টোবরে মামলা হয়েছে 93টি। এসব মামলার তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, ধর্ষণের শিকার হওয়া নারীদের একটি বড় অংশকে প্রতারিত করা হয়েছে। এদের মধ্যে বিয়ের আশ্বাস ও প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ ও দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন 64% নারী। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌশলী মাহমুদ আক্তার গণমাধ্যমকে বলেছেন, প্রেম, চাকুরি ও বিয়ের আশ্বাসে ধর্ষণের মামলা বেশি হয়েছে ঢাকায়। ইদানিং দেখা যাচ্ছে ধর্ষণের ঘটনার ভিডিও করে রাখছে অপরাধীরা। ভিডিও ছড়িয়ে দেবার ভয় দেখিয়ে টাকা আদায়ের ঘটনাও ঘটছে। এ প্রসঙ্গে সিলেটের দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক জনাব মুক্তাবিস উন্নূর রেডিও তেহরানকে বলেছেন,
শুধু আইন দিয়ে যদি হইতো তাইলে তো আমাদের দেশে না হয় নতুন করছে, অন্যান্য দেশে তো আরো আগেও আছে, এরপরেও কেন হচ্ছে? সুতরাং প্রথম কথা হচ্ছে আমাদের সমাজের নৈতিক এবং ধর্মীয় মূল্যবোধ। কারণ একটা জিনিস হচ্ছে ধর্মীয় বলতে গেলে শুধু ইসলাম তা না, পৃথিবীর মানে প্রত্যেকটা ধর্মই এই সমস্ত মানে অপকর্মকে তারা গর্হিত অপরাধ বিবেচনা করে, প্রত্যেকটা ধর্ম।
উল্লেখ্য, সম্প্রতি নারী ও শিশু নির্যাতনের অপরাধের শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড প্রবর্তন করা হয়েছে, কিন্তু তাতেও এরকম অপরাধ কমছে না। পর্যালোচনায় দেখা যাচ্ছে উচ্চবিত্ত পরিবারের সদস্যরা ধর্ষণের মতো অপরাধের শিকার হলেও বেশিরভাগ ক্ষেত্রে মামলা মোকদ্দমায় যেতে চান না। গরিব মানুষ থানায় ও আদালতে মামলা করে, তবে অনেক ক্ষেত্রে দেখা যায় ভুক্তভোগী পরিবার মামলা করলেও শেষ পর্যন্ত চাপে পড়ে আপোষ করে ফেলে। অনেকের আর্থিক সামর্থ্য না থাকায় শেষ পর্যন্ত মামলা চালাতেও পারে না।
প্রতিবেদনটি শুনলেন। আর এরই সঙ্গে শেষ হল সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনার এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক অনুষ্ঠান ইরান ভ্রমণ।
ইরান ভ্রমণ।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। ইরান ভ্রমণ শীর্ষক সাপ্তাহিক আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি নাসির মাহমুদ।
বলেছিলাম যে বিশাল একটি দেশ ইরান। এদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাস, ঐতিহ্য, পুরাতত্ত্ব আর সংস্কৃতির বিচিত্র সমৃদ্ধ উপাদান। গত আসরে আমরা গিয়েছিলাম ইরানের দক্ষিণাঞ্চলীয় ঐতিহাসিক প্রদেশ হরমুজগানের বিখ্যাত শহর বন্দর আব্বাসের পাশে অবস্থিত দ্বীপাঞ্চলীয় আরেকটি পর্যটন শহর কেশমে। এখানকার কয়েকটি জিওপার্কের একটি হল কেশম ওয়ার্ল্ড জিওপার্ক। এটি নামাকদন গুহা, ম্যানগ্রোভ ফরেস্ট, তান্দিশা উপত্যকা, সেতারে উপত্যকা, চক্কু স্ট্রিট, মাটির অঞ্চল, কাকড়া শিলা, সুর উপত্যকা, ডোকোহাক, করকুলা মাউন্টেন, কেশম ছাদ সহ 20টিরও বেশি জিওসাইট নিয়ে গড়ে উঠেছে।
প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জিওপার্কটি কেবল এই দ্বীপেরই আকর্ষণীয় বিষয় নয়, বরং সমগ্র ইরানেও এটি অনন্য। এই জিওপার্কটি মধ্যপ্রাচ্যের একমাত্র জিওপার্ক যা ইউনেস্কোর ওয়ার্ল্ড জিওপার্কসের তালিকায় নিবন্ধিত হয়েছে। গত আসরে আমরা এই জিওপার্কের নামাকদন গুহার ভেতরের দৃশ্য এবং এখানকার ঝর্ণার কথা বলেছিলাম। এই ঝর্ণা সারা বছর ধরেই প্রবাহিত হয়। পানির এই ধারাটি লবণ গুহার অভ্যন্তরের অংশগুলোতেও দেখা যায়। কখনো কখনো গুহার নুনের জল এত স্বচ্ছ আয়নার মতো যে নিজের চিত্র সেই জলে প্রতিবিম্বিত হয় স্পষ্টভাবে। এই স্বচ্ছতা গুহার ভেতরের পরিবেশকে দিয়েছে অপূর্ব সুন্দর এক চেহারা। এই আলোচনার ধারাবাহিকতায় আমরা আজকের আসরে কথা বলার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গেই আছেন যথারীতি, এই প্রত্যাশা রইল।
নামাকদন পাহাড়ের ভেতরের অংশে জলের প্রবাহ রয়েছে যা পার্শ্ববর্তী লবণের সাথে মিশ্রিত হয়ে গুহা থেকে একটি ঝর্ণাধারার আকারে বেরিয়ে এসেছে। এই ঝর্ণাধারা নামাকদন পর্বতের পাদদেশে একটি প্রাকৃতিক পানির হাউস তৈরি করেছে। এই পানির নোনতা বৈশিষ্ট্যের কারণে পুকুরটিও সাদা হয়ে গেছে। উল্লেখ্য যে এই ঝর্ণাধারাটি সারা বছরই প্রবাহিত হয়। এই ঝর্ণাধারার প্রধান বিছানা বা গর্ভ লাল রঙের এবং এখানে অদাহ্য মাটি, মানে যে মাটি পোড়া যায় না সেরকম মাটির পলল দেখতে পাওয়া যাবে। এই পললগুলোতে আয়রন অক্সাইড যৌগিক, বিশেষ করে হেমাটাইট থাকে। নামাকদন গম্বুজের পাশে এবং এর উপকূলের দিকে বেশ কিছু চমক দেখতে পাওয়া যায়। এমন এক দর্শনীয় বিষয় হল এখানকার চকচকে কণা এবং রূপার মতো উজ্জ্বল কিছু খনিজ বস্তু, যা সাধারণত সমুদ্র সৈকতের বালির উপরে জলজল করতে দেখা যায়। এগুলো এখানে একটি সুন্দর দৃশ্যের অবতারণা করেছে।
নামাকদন গুহার ভেতরে যে লবণ রয়েছে সেটি আমাদের খাবার উপযোগী সর্বোত্তম লবণ। মজার ব্যাপার হল এই লবণে ম্যাগনেসিয়ামের মতো অন্যান্য উপাদানও রয়েছে, যে কারণে নামাকদন গুহার লবণকে মেডিকেল লবণ হিসেবেও অভিহিত করা হয়। যারা খেলাধুলা করে তাদের জন্য এই লবণ খুবই উপযোগী। এছাড়াও এই নামাকদন গুহার লবণ শ্বাস প্রশ্বাসের রোগী এবং হাঁপানি রোগীদের জন্য খুবই ভালো। তো শ্রোতা বন্ধুরা, আসরের এ পর্যায়ে ছোট্ট একটু বিরতি নিচ্ছি, ফিরে এসেও আপনাদের উপস্থিতি পাব যথারীতি, এ প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের ইরান ভ্রমণ অনুষ্ঠানের আজকের আয়োজনে। নামাকদন গুহার লবণের উপকারিতার কথা বলেছিলাম আমরা। এখানে রয়েছে ম্যানগ্রোভ ফরেস্ট হারা। নিঃসন্দেহে ম্যানগ্রোভ ফরেস্ট এবং এর বিরল ও নজিরবিহীন সুন্দর গাছগাছালি দেখার মতো। বিখ্যাত ইরানি বিজ্ঞানী আবিসিনা মেরিনা বা আবু আলী সিনা নামে পরিচিত এক প্রজাতির ম্যানগ্রোভ বৃক্ষ এই কেশম দ্বীপের অন্যতম বিস্ময় হিসেবে পরিগণিত। কেশম দ্বীপ ভ্রমণে যারাই যান তাদেরই পরিদর্শন কর্মসূচিতে এই ম্যানগ্রোভ ফরেস্ট সর্বাগ্রে স্থান পায়। 22,000 কিলোমিটার আয়তনের এই ম্যানগ্রোভ ফরেস্ট কেশমের অন্যতম বিস্ময়কর আকর্ষণ। পারস্য উপসাগর এবং ওমান সাগরের উপকূল জুড়ে বিস্তৃত এই বনটি, পানির মাঝেই এই হেরা বন গড়ে উঠেছে।
বিশ্বের বিরল একটি ঘটনা এটি, সে কারণে বিশ্ব তালিকায় স্থান করে নিয়েছে এই হারা বন। তাই এই বন এখন পরিবেশ বিষয়ক সংস্থাগুলোর তত্ত্বাবধানে সুরক্ষিত রয়েছে। বনের 2,400 হেক্টর পরিমাণ অংশ কেশম দ্বীপের উত্তর পশ্চিম উপকূলে পড়েছে। বনটির আরেকটি অদ্ভুত বৈশিষ্ট্য হল এটি সমুদ্রের জোয়ারে জোনে অবস্থিত, যার ফলে জোয়ারের সময় পানির স্তর বৃদ্ধি পেয়ে বনটি পানির নিচে ডুবে গিয়ে অদৃশ্য হয়ে যায়। আবার ভাটার সময় পানির স্তর ধীরে ধীরে নেমে গেলে গাছগুলি দৃশ্যমান হয়ে ওঠে। এই বনের গাছগুলোর রং সারা বছর ধরেই সবুজ থাকে। গাছগুলো 3-6 মিটার পর্যন্ত লম্বা হয়, এর বেশি লম্বা হয় না খুব একটা। আসরের এ পর্যায়ে আবারও একটু বিরতি নিচ্ছি শ্রোতা বন্ধুরা, ফিরে আসার পরও আপনাদের উপস্থিতি যথারীতি কামনা করছি।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের ইরান ভ্রমণ অনুষ্ঠানের আজকের আয়োজনে। হারা স্যানগ্রোভ ফরেস্টের গাছগুলোর সৌন্দর্য ও বৈশিষ্ট্য নিয়ে কথা বলছিলাম আমরা। এই গাছগুলোর আকর্ষণীয় একটি বৈশিষ্ট্য হল লক্ষ লক্ষ বছর ধরে এগুলো লবণাক্ত পানির সঙ্গে নিজেদেরকে ভালোভাবে মানিয়ে নিয়েছে। লবণাক্ত পানি থেকেই যেহেতু এরা প্রয়োজনীয় খাবারের ব্যবস্থা করে, তাই এই গাছগুলো প্রাকৃতিকভাবে পানি থেকে লবণ ছেকে বিশুদ্ধ ও মিষ্টি করে দেয়। ভ্রমণকারীরা যখন বোটে করে এই সবুজ বনের ভেতর দিয়ে পাড়ি জমান, তারা এক অনন্য সাধারণ অভিজ্ঞতা লাভ করেন। আসলে পানিতে গড়ে ওঠা সবুজ বন, তার ভেতর দিয়ে নৌকা ভ্রমণের যে অপূর্ব অভিজ্ঞতা, সেটা বর্ণনা করে কতটুকুই বা বোঝানো যায়। এটা ভ্রমণ করে উপলব্ধি করার মতো একটি ব্যাপার। যাদের সেই সুযোগ আছে বা ভবিষ্যতে যাদের সুযোগ সৃষ্টি হবে, তারা সরাসরি বন ভ্রমণে চলে যাবেন এবং অভিজ্ঞতার কথা লিখে আমাদের জানাবেন।
যাই হোক, এ নিয়ে আজ আর কথা বলার সুযোগ নেই। যারা দীর্ঘ সময় ধরে রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক বিশেষ আয়োজন ইরান ভ্রমণের সঙ্গে ছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
কথা হবে আবারও পরবর্তী আসরে, তখনও আপনাদের উপস্থিতি কামনা করছি।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, 26 ডিসেম্বর শনিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। করোনা মোকাবেলায় দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ, ইত্তেফাক। যুগান্তরের শিরোনাম, কিশোরগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত দুই। বাড়ছে ডিজিটাল অপরাধ, সাইবার পুলিশ সেন্টারে দিনে 800 অভিযোগ মানব জমিন। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন আব্দুল কাদের, বললেন প্রধানমন্ত্রী। কালের কণ্ঠ, লেভেল ক্রসিংয়ে মৃত্যুর দায়কার। গরিবের ভাগ্য বদলের প্রকল্পে লোটপাট, দৈনিক সমকাল। এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম। সরকার নিয়ন্ত্রিত হলেও আরটিআই এর আওতাধীন নয় পিএম কেয়ার্স, কেন্দ্রের নয়া ব্যাখ্যায় বিভ্রান্তি, আনন্দবাজার পত্রিকা। প্রধানমন্ত্রীর নতুন আবেদনের পর আজ বৈঠকে কৃষকরা। আজকাল যেদিন সত্যি মারতে শুরু করব, ব্যান্ডেজ বাঁধা জায়গা পাবে না, তীব্র হুঁশিয়ারি দিলীপ ঘোষের। সংবাদ প্রতিদিন। শিরোনামের পর এবার দুটি বিষয়ের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, ঈশ্বরদীতে এশিয়ান টোব্যাকো লিমিটেড নতুন সিগারেট কারখানা স্থাপন করার প্রক্রিয়া শুরু করেছে। এ পদক্ষেপকে তামাকমুক্ত বাংলাদেশ অর্জনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে না?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের ঈশ্বরদী জেলায় যে তামাক কারখানা প্রতিষ্ঠা করার একটা প্রক্রিয়া শুরু করেছে এশিয়ান টোব্যাকো কোম্পানি, এই প্রক্রিয়ার বিরুদ্ধে আমি ব্যক্তিগতভাবে কঠোর নিন্দা জানাই। যে কোম্পানি সিগারেট কারখানা প্রতিষ্ঠার চেষ্টা করছে, তারা প্রকৃতপক্ষে দেশের মানুষের স্বাস্থ্যের প্রতি যে প্রচণ্ড রকমের দায়িত্বহীন, তাদের কোনো দায়ী দায়িত্ব নেই, এ কথা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে পরিষ্কার করে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে কোনো কোম্পানি তো আর এমনি এমনি কারখানা খোলার সুযোগ পাচ্ছে না, নিশ্চয়ই সরকারের একটা পর্যায় থেকে তার অনুমোদন নিতে হয়েছে। এখন তামাক মুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার রয়েছে বাংলাদেশ সরকারের, আবার সিগারেট কোম্পানির ফ্যাক্টরি প্রতিষ্ঠার অনুমোদন দিচ্ছে সেই সরকার, তাহলে সরকারের তো দ্বিমুখী অবস্থান। সেক্ষেত্রে যে কোম্পানি সিগারেট কারখানা প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে তারা যেমন দায়ী, আমি মনে করি তাদের চেয়ে বেশি দায়ী দায়িত্ব সরকারের। এই দায়ী দায়িত্ব সরকারের দুই পক্ষে, একটা হচ্ছে তামাক নিরোধ করা অর্থাৎ তামাক মুক্ত করা বাংলাদেশ যেমন গঠন করা সরকারের দায়িত্ব, তেমনি দায়িত্ব দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষা। এই দায়িত্ব পালন না করলে সে ব্যর্থতা সরকারের।
সিরিয়ার উপর ইসরায়েল দফায় দফায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। এই হামলা বন্ধ করার জন্য জাতিসংঘের প্রতি বারবার আহ্বান জানাচ্ছে সিরিয়া, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। কারণ কি?
জি, সিরিয়ার উপর গত প্রায় দুই বছর হল দফায় দফায় ইসরায়েল বিমান হামলা চালিয়ে আসছে, ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, এবং তাদের অভিযোগ যে সিরিয়ার বা ইরানি বা হিজবুল্লাহর সেনা যারা মোতায়েন রয়েছে সিরিয়ার বিভিন্ন প্রদেশে তাদের উপর হামলা চালাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে সিরিয়ার ভূখণ্ডে সিরিয়ার সেনা তারা ইরানের সাথে নাকি হিজবুল্লাহর সাথে নাকি অন্য কোন দেশের সেনাদের সাথে তৎপরতা চালাবে, সেটা তো সিরিয়ার ব্যাপার, সেটা ইসরায়েলের কি? ইসরায়েল সেখানে সেই দেশের সেনাদের বিরুদ্ধে সেনা অবস্থানে হামলা চালায় কোন সাহসে এবং কোন আইনের ভিত্তিতে? এবং আপনি যে কথা বললেন যে জাতিসংঘ এ ব্যাপারে কেন কিছু করছে না, এর জবাবে আমি বলবো যে আমরা যদি ১৯৪৮ সালের দিকে ফিরে যাই তাহলে দেখব যে আজকের ইহুদবাদী ইসরায়েল যে প্রতিষ্ঠা হয়েছিল সেটি তো জাতিসংঘের ব্যবস্থাপনায় প্রতিষ্ঠা হয়েছে। অর্থাৎ ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে জাতিসংঘের একটা ভূমিকা ছিল, সেই ভূমিকা পালন করিয়েছে ব্রিটেন, আমেরিকা, আজকে রাশিয়া, ফ্রান্স, চীন সবাই মিলেই হয়তো করিয়েছিল। জাতিসংঘ যে ইসরায়েলের বিরুদ্ধে কোনো কিছু করার ক্ষমতা রাখে না তা তো আমরা দফায় দফায় দেখেছি, যুগে যুগে দেখেছি, এখনো দেখছি। অতএব জাতিসংঘ কিছু করবে এটা ভাবা আসলে অবান্ত। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যদিও ঘোষণা ছিল যে বিশ্ব শান্তি রক্ষা করবে এই পরিষদ, কিন্তু তারা বিশ্ব শান্তি রক্ষা করতে চরমভাবে ব্যর্থ হয়েছে, এবং এই জাতিসংঘ যে একটা অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে কথা অনেক আগের কথা। ফলে জাতিসংঘ সিরিয়ায় কোনো শান্তি প্রতিষ্ঠার কোনো কাজ করে দেবে না, ইসরায়েলের বিরুদ্ধে তারা কোনো পদক্ষেপ নেবে না। হ্যাঁ, পাশ্চাত্যের দেশগুলো যদি কোনো কিছু বলতো তাহলে জাতিসংঘ ব্যবস্থা নিতে পারতো, কিন্তু সেই ব্যবস্থা নেওয়ার ক্ষমতা নেই পাশ্চাত্যের দেশগুলোকে ডিঙি। ফলে জাতিসংঘের কাছ থেকে আমাদের আশা করার কিছু নেই, বরং যা করার তা সিরিয়াকে, ইরানকে, হিজবুল্লাহকেই করতে হবে। ইসরায়েলের বিরুদ্ধে যদি কোনো কিছু করতে হয় এই তিন শক্তির সমন্বিত একটা অবকাঠামো গড়ে তোলা জরুরি বলে আমি মনে করি।
জনাব শাহজাদ ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব কাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। কৃষক আন্দোলন নিয়ে নানা খবর পরিবেশিত হয়েছে বিভিন্ন বাংলা দৈনিকে। সংবাদ প্রতিদিনের শিরোনাম, রাজনৈতিক স্বার্থে কৃষকদের ক্ষতি করবেন না, মেগা শো থেকে বিরোধীদের তুলোধনা মোদির। খবরটিতে বলা হয়েছে স্রেফ নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কৃষি আইন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধীরা, কৃষকদের দুরবস্থা দেখে ওরা মুখ ফিরিয়ে নিয়েছে। নতুন কৃষি আইন নিয়ে ভুল বোঝানোর অভিযোগ তুলে বিরোধীদের তুলোধনা করলেন প্রধানমন্ত্রী মোদি। তিনি গণতন্ত্র মন্তব্যের জন্য এবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ওপর খড়্গহস্ত হলেন। দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম এরকম, অর্ধসত্য বলে বিভ্রান্ত করতে চাইছেন প্রধানমন্ত্রী, কৃষক বঞ্চনা ইস্যুতে মোদীকে জবাব মমতার। বিস্তারিত খবরে লেখা হয়েছে বড়দিনে সকালে কৃষক ইস্যুতে প্রধানমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রীকে নিশানা করে অভিযোগ করেছিলেন রাজনৈতিক কারণে বাংলার কৃষকরা কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত। তার জবাবে মুখ্যমন্ত্রী বললেন প্রধানমন্ত্রী অর্ধসত্য বলছেন, পরিকল্পনা মাফিক ভুল তথ্য প্রচার করে মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন তিনি। মমতা বলেন লক্ষ লক্ষ কৃষক কেন্দ্রের এই আইনের বিরুদ্ধে। বামেরা কৃষকদের জন্য কিছুই করেনি, প্রধানমন্ত্রীর এই বক্তব্যের বিরোধিতা করে সিপিএম নেতা মোহাম্মদ সেলিম বলেন প্রধানমন্ত্রী দেশের কৃষির ইতিহাসই পড়েননি। আর আজকালের খবর, অধরা সমাধান সূত্র, কৃষকদের সঙ্গে আলোচনায় না বসে রাহুলকে তর্ক মঞ্চে ডাকছেন কেন্দ্রীয় মন্ত্রী। আর দৈনিক আনন্দবাজার পত্রিকা লিখেছে আজ বৈঠক কৃষক সংগঠনগুলোর, প্রশ্ন একটাই, জট কাটবে কি কাটবে না? প্রধানমন্ত্রী যে আশ্বাস দিয়েছে তাতে কি বরফ গলবে? যেদিন সত্যি মারতে শুরু করব ব্যান্ডেজ বাঁধার জায়গা পাবে না, তীব্র হুঁশিয়ারি দিলীপের। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে বিধানসভা নির্বাচনের আগে ক্রমশই বাঘ তরজায় জড়াচ্ছে শাসক বিরোধী উভয় পক্ষ, ঝাঁজ বাড়ছে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কথাতেও। শনিবার ভাঙড়ের বামনঘাটা চা চক্রে একাধিক ইস্যুতে রাজ্যকে বেঁধলেন বিজেপি রাজ্য সভাপতি, রীতিমতো হুঙ্কার ছাড়লেন তিনি।
এদিন সকালেও আরও একবার রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মীদের উপর আক্রমণের অভিযোগ তোলেন তিনি। আর সেই অভিযোগকে হাতিয়ার করেই শাসক দল তৃণমূলকে হুঁশিয়ারি দেন। তিনি বলেন, যেদিন সত্যি সত্যি মারতে শুরু করব, ব্যান্ডেজ বাঁধার জায়গা পাবে না। দৈনিক আনন্দবাজার পত্রিকার খবর, সারা বিশ্বের অর্থনীতির বড় ক্ষতি করলেও চীনের অর্থনীতির উপর খুব বেশি প্রভাব বিস্তার করতে পারেনি কোভিড-19। তা ফের প্রমাণিত হল, অতিমারির অতীত পেছনে ফেলে 2028 সালেই আমেরিকাকে ছাপিয়ে বিশ্বের বৃহত্তম অর্থনীতি হিসেবে উঠে আসবে চীন। নিজেদের বার্ষিক রিপোর্টে এমনটাই দাবি করল ব্রিটেনের অন্যতম শীর্ষ অর্থনৈতিক পরামর্শদাতা সংস্থা সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসরে এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক অনুষ্ঠান ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা ইরানের পক্ষ থেকে চালানো প্রাথমিক ওয়াল ফাজর অভিযান ও এর ব্যর্থতার কারণ নিয়ে কথা বলেছি। আজ আমরা ইরানের পক্ষ থেকে চালানো ওয়াল ফাজর এক অভিযান নিয়ে আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
১৯৮৩ সালে দক্ষিণ ইরানের ফাক্কে এলাকায় চালানো প্রথম বড় ধরনের অভিযানটি ব্যর্থ হলে এর নাম দেওয়া হয় প্রাথমিক ওয়াল ফাজর অভিযান। এই অভিযানে ইরাকের অভ্যন্তরে ঢুকতে গিয়ে ইরানি যোদ্ধারা অসংখ্য জটিল ও কঠিন প্রতিবন্ধকতার সম্মুখীন হন। তারা প্রায় 15 কিলোমিটার পথ পায়ে হেঁটে অগ্রসর হওয়ার পর এমন কিছু প্রতিবন্ধকতার মুখে পড়েন যা তারা কল্পনাও করতে পারেননি, কারণ ইরাকিরা এর আগে কখনো এই কৌশল অবলম্বন করেনি। তারা 4 কিলোমিটার দীর্ঘ পথে বিভিন্ন ধরনের কাঁটা তারের বেড়া, ভূমি মাইন, বিদ্যুতায়িত জলাশয় এবং ড্রাম ভর্তি বিস্ফোরক রেখে দিয়েছিল, যার ফলে ইরানি যোদ্ধাদের পক্ষে সামনে অগ্রসর হওয়া কঠিন হয়ে যায়। কিন্তু তারপরও ইরানের সাহসী বীর যোদ্ধারা এসব বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যান।
অভিযানে ইরাকের 704 ও 905 নম্বর ব্রিগেডের উল্লেখযোগ্য ক্ষতি করা ছাড়াও এক ব্যাটালিয়ন সুদানি সেনার প্রায় সবাই নিহত হয়। সাদ্দাম বাহিনীর 113 জন সেনা ইরানের হাতে বন্দী হয়। পাশাপাশি ইরাকিদের 80টি ট্যাঙ্ক ও সাজাযান, 120টি গাড়ি, বিপুল পরিমাণ হালকা ও ভারী অস্ত্র এবং 5টি যুদ্ধবিমান ধ্বংস হয়। তাদের 4,620 সেনা হতাহত কিংবা ইরানি যোদ্ধাদের হাতে বন্দী হয়। এত কিছুর পরও ইরান এই অভিযানে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি। এ কারণে ইরানি কমান্ডাররা পরবর্তী অভিযান এমন এলাকাগুলোতে চালানোর সিদ্ধান্ত নেন যেখানে ইরাকি বাহিনী শক্তিশালী অবস্থানে নেই। সেই সঙ্গে এমন সময়ে এলাকায় অভিযান চালানোর সিদ্ধান্ত হয় যেখানকার প্রকৃতি ইরানি যোদ্ধাদের জন্য সহায়ক এবং যেখানে অস্ত্রশস্ত্রের তুলনায় জনশক্তির উপর বেশি নির্ভর করে অভিযান চালানো যায়।
সামিনুল আইমে থেকে শুরু করে প্রাথমিক ওয়াল ফাজর পর্যন্ত অভিযানে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী
বড় ধরনের অভিযানের পরিকল্পনা করেছে, কিন্তু প্রাথমিক ওয়ালফাজ অভিযানে ব্যর্থতার কারণে পরবর্তী অভিযানের পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নে আইআরজিসির অবস্থান অপেক্ষাকৃত দুর্বল হয়ে যায়। অন্যদিকে ইরানের সেনাবাহিনী মনে করছিল, তাদেরকে গণবাহিনী পরিচালনার দায়িত্ব দেওয়া হলে তারা তাদের দীর্ঘকালের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আইআরজিসির চেয়ে ভালো অভিযান পরিচালনা করতে পারবে। এ কারণে এবার সিদ্ধান্ত হয় ওয়ালফাজ এক অভিযানের পরিকল্পনা সেনাবাহিনীর পক্ষ থেকে প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে। এর আগের বেশিরভাগ অভিযান রাতের অন্ধকারে এবং ইরাকি বাহিনীর বিশ্রামের সময় চালানো হলেও এবার সেনাবাহিনী অনেকটা ঘোষণা দিয়ে কামান ও ট্যাঙ্কের গোলাবর্ষণের মাধ্যমে অভিযান শুরু করার সিদ্ধান্ত নেয়।
সিদ্ধান্ত অনুযায়ী ইরানি যোদ্ধারা অভিযানের শুরুতেই কামানের গোলাবর্ষণ শুরু করেন এবং শত্রু সেনাদের অবস্থান লক্ষ্য করে প্রায় 60,000 গোলা নিক্ষেপ করেন। ইরাকি বাহিনীও ভারী গোলাবর্ষণ শুরু করে এবং তারা ইরানি অবস্থানগুলোতে প্রায় 15,00,000 গোলা নিক্ষেপ করে। ইরাকি শাসক সাদ্দামের শক্তিশালী গোলন্দাজ বাহিনীর এই ভারী গোলাবর্ষণের কারণে ওয়ালফাজর এক অভিযানে ইরানকে হার মানতে হয়। এই অভিযানে আইআরজিসির 80 ব্যাটালিয়ন এবং সেনাবাহিনীর 30 ব্যাটালিয়ন যোদ্ধা অংশগ্রহণ করেন। অন্যদিকে ইরাকের পক্ষে 9 ডিভিশন, 10 ব্রিগেড ও 10 ব্যাটালিয়ন সেনা অংশ নেয়। অভিযানের শুরু থেকে শেষ পর্যন্ত তাদের 400টি কামান থেকে অনবরত ইরানি সেনা অবস্থানে গোলাবর্ষণ চলতে থাকে।
ওয়ালফাজ এক অভিযানের মূল লক্ষ্য ছিল ইরাকের মিসান প্রদেশের কৌশলগত আল আম্মারা শহর দখল করে উত্তর দিক থেকে ইরাকের বসরা নগরীকে হুমকির মধ্যে ফেলে দেওয়া, একই সঙ্গে কয়েকটি ইরাকি তেলক্ষেত্র নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনাও ইরানি যোদ্ধাদের ছিল। 1983 সালের 10 এপ্রিল রাত 10:10 ওয়ালফাজ এক অভিযান শুরু করা হয়। শুরু থেকে পরদিন সকাল পর্যন্ত অভিযান পরিকল্পনা মাফিকই এগোচ্ছিল। পরবর্তী 6 দিন পর্যন্ত সেখানকার পার্বত্য অঞ্চলগুলো ইরান ও ইরাকি সৈন্যদের মধ্যে বারবার হাত বদল হয়। অভিযান শেষে ইরাকি বাহিনীর 6,750 জন সেনা হতাহত বা ইরানি যোদ্ধাদের হাতে বন্দী হয় এবং তাদের 98টি ট্যাঙ্ক ও সাজোয়া যান ধ্বংস হয়। অভিযানে হেমরিন পার্বত্য এলাকার একাংশ, দুইরাজ নদীর তীরবর্তী কয়েকটি গ্রাম এবং সীমান্তবর্তী একটি সেনা ঘাঁটি শত্রু সেনামুক্ত হয়। অর্থাৎ এই অভিযানে ইরানি যোদ্ধারা তাদের দেশের প্রায় 150 বর্গ কিলোমিটার এলাকা দখলদার সেনাদের কাছ থেকে পুনরুদ্ধার করতে সক্ষম হন। কিন্তু এতসব সত্ত্বেও ওয়ালফাজ এক অভিযানটি তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়।
সাধারণভাবে ইরানের পক্ষ থেকে এ ধরনের অভিযান পরিচালনা করা হলে সাদ্দাম বাহিনী ইরানের সীমান্তবর্তী শহরগুলোর বেসামরিক অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালাত। ইরাকি সেনারা প্রথমেই যে শহরটিতে হামলা চালাত সেটি হচ্ছে ইরানের দেসফুল শহর। ওয়ালফাজ এক অভিযান শেষ হওয়ার পর 1983 সালের 20 এপ্রিল বুধবার আগ্রাসী ইরাকি সেনারা দেসফুল শহর লক্ষ্য করে 3টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর ফলে নগরীর 70টি বাড়ি বিধ্বস্ত হয়, 20 ইরানি শহীদ এবং 150 জন আহত হন। এর দুদিন পর ইরাকিরা 1983 সালের 22 এপ্রিল শুক্রবার দেসফুল শহরে আবার ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এবারের হামলায় প্রায় 200টি বাড়ি ও দোকান ধ্বংস হয়। এবারের হামলায় অন্তত 20 জন নিহত ও 200 জনের বেশি নিরীহ মানুষ আহত হন।
ইসলামী বিপ্লবের মহান নেতা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই দেশফুলের উপর একের পর এক হামলার প্রতিক্রিয়ায় বলেন, আগ্রাসী ইরাকি বাহিনীর প্রতি পৃষ্ঠপোষকতা প্রদানকারীদের বলতে চাই, আপনারা এসে দেখে যান, তারা আমাদের খুজিস্তান ও দেশফুল শহরের নিরপরাধ বেসামরিক নাগরিকদের সঙ্গে কি পাশবিক আচরণ করছে। ইরাকি শাসকগোষ্ঠী ভাবছে তারা বেসামরিক অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে নিরপরাধ নারী শিশু ও বৃদ্ধদের হত্যা করে আমাদেরকে আত্মসমর্পণে বাধ্য করতে পারবে। কিন্তু আমি বলতে চাই, তারা খুজিস্তানকে চিনতে পারেনি, দেশফুলকে চিনতে পারেনি। তারা যদিও যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত বারবার এই অভিজ্ঞতা অর্জন করেছে যে ঘরবাড়ি ধ্বংস করে এবং বেসামরিক নাগরিকদের শহীদ করে এদেশের জনগণের প্রতিরোধে ফাটল সৃষ্টি করতে পারছে না, তারপরও তারা এই ধরনের বর্বরোচিত হামলা চালিয়ে যাচ্ছে। আমাদের জনগণ, বিশেষ করে দেশফুলের জনগণ, বিজয় অর্জন পর্যন্ত যুদ্ধ চালাবে বলে স্লোগান দিচ্ছে এবং এই স্লোগান অব্যাহত থাকবে।
তো শ্রোতা বন্ধুরা, আজকের আসরের সময় ফুরিয়ে এসেছে। আগামী আসরে আমরা ইরানের পক্ষ থেকে চালানো ওয়াল ফজর 2 ও ওয়াল ফজর 3 অভিযান নিয়ে আলোচনা করব। সে আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রাখছি।
শ্রোতা ভাই বোনেরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো ও সুস্থ থাকুন। খোদা হাফেজ।